বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বল প্রয়োগের হুমকি উদ্বেগজনক এবং কাণ্ড জ্ঞানহীন বলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইসরায়েল বা আমেরিকার হুমকির কাছে নতি স্বীকার নয় হামাসের ঘোষণা। নেতানিয়াহুকে সতর্ক করল ইসলামী জিহাদ আন্দোলন। বাংলাদেশে স্থানীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরস্পর বিরোধী অবস্থান ঘোষণা। এবং ভারতে কংগ্রেসের সাথে নির্বাচনে জোটের সম্ভাবনা উড়িয়ে দিলেন অভিষেক, বললেন দল একাই নির্বাচন করবে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বল প্রয়োগের যে হুমকি দিয়েছেন তাকে উদ্বেগজনক এবং কাণ্ড জ্ঞানহীন বলে নিন্দা জানিয়েছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বুধবার জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে লেখা এক অভিযোগপত্রে এ নিন্দা জানান। অভিযোগে তিনি বলেন, ট্রাম্পের বেপরোয়া ও উস্কানিমূলক কথাবার্তা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণা সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। ট্রাম্প গত শনিবার নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন, তিনি বোমা মেরে ইরানের জন্য জাহান্নামের দরজা খুলে দিতে চান না, বরং এর পরিবর্তে তিনি তেহরানের সঙ্গে একটি চুক্তি করতে চান। ট্রাম্প আরও বলেন, ইরানিরা মরতে চায় না, কেউই মরতে চায় না। এরপর ফক্স নিউজকে দেয় এক সাক্ষাৎকারে ট্রাম্প একই ভাষা প্রয়োগ করে বলেন, আমি ইরানের বিরুদ্ধে বোমা হামলা না চালিয়ে তাদের সঙ্গে একটি চুক্তি করতে চায়। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি তার অভিযোগপত্রে বলেন, ট্রাম্প তার বক্তব্যের মাধ্যমে জাতিসংঘ ঘোষণার 2-4 অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন, যেখানে স্বাধীন দেশগুলোর বিরুদ্ধে বল প্রয়োগ করার হুমকি দেয়া নিষিদ্ধ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ করার নির্দেশ জারি করে যে ডিক্রিতে সই করেছেন তারও নিন্দা জানান ইরাবানি। তিনি বলেন, এর মাধ্যমেও তিনি মৌলিক রীতিনীতি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। ট্রাম্পের এ ধরনের নির্লজ্জ বাগাড়ম্বরের ব্যাপারে নিরবতা ভেঙে সবস্বরে নিন্দা জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান ইরানের এই সিনিয়র কূটনীতিক। ইহুদিবাদী পণবন্দীদের ব্যাপারে ইসরায়েল বা আমেরিকার হুমকির কাছে নতি স্বীকার করবে না বলে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। গতকাল এক বিবৃতিতে সংগঠনের এই কঠোর অবস্থান তুলে ধরেছেন হামাসের মুখপাত্র হাজেম কাসেম। তিনি বলেন, ইহুদিবাদ ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তির বেশ কয়েকটি ধারা লঙ্ঘন করেছে, কাজে তেল আবিব পুরোপুরি চুক্তি মেনে না চলা পর্যন্ত আর কোনো পণবন্দী মুক্তি পাবে না। কাসেম বলেন, আমাদের অবস্থান সুস্পষ্ট, আমরা আমেরিকা বা ইসরায়েলের হুমকির ভাষা মেনে নেব না। আগামী শনিবার অর্থাৎ 15 ফেব্রুয়ারি দুপুরের মধ্যে পণবন্দীরা মুক্তি না পেলে ইহুদিবাদী যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় আবার ভয়াবহ আগ্রাসন শুরু করার যে হুমকি দিয়েছেন তার জবাবে হামাসের এই কঠোর অবস্থান ঘোষিত হয়েছে। এছাড়া বুধবার ইসরায়েলি যুদ্ধমন্ত্রী হুঁশিয়ারিয়ে দিয়ে বলেছেন, ইহুদিবাদী পণবন্দীরা মুক্তি না পেলে এবার গাজে আগের চেয়েও ধ্বংসাত্মক হামলা চালানো হবে। ইহুদিবাদী কর্মকর্তাদের সঙ্গে তাল মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি বলেছেন, আগামী শনিবারের মধ্যে হামাস সকল পণবন্দীকে মুক্তি দিতে ব্যর্থ হলে গাজার জন্য জাহান্নামের দরজা খুলে দেয়া হবে। সবশেষে পাওয়া খবরে জানা গেছে, হামাস এবং ইহুদিবাদী ইসরায়েল আবারও যুদ্ধবিরতির আগের চুক্তিগুলো মেনে যুদ্ধবিরতির আগের শর্তগুলো মেনে আগামীকাল নয় অর্থাৎ আগামী শনিবার পণবন্দী ও বন্দী বিনিময় করবে। এদিকে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন যুদ্ধ অপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়ে বলেছে, গাজায় হামাসের হাতে আটক পণবন্দীদের কিছু হলে সেজন্য তেল আবিবকে দায়ী থাকতে হবে। ইসলামী জিহাদের সামরিক বাহিনী আল কুদস ব্রিগেড বুধবার এক বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, হামাস যুদ্ধবিরতি চুক্তিতে নিজের দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করলেও ইহুদিবাদী শত্রু তার প্রতিশ্রুতি লঙ্ঘন করার মাধ্যমে গাজায় আটক পণবন্দীদের জীবন বিপন্ন করে তুলেছে। চীন সরকার জোর দিয়ে বলেছে, অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা ফিলিস্তিনিদের এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। গাজার জনগণকে জোরপূর্বক সেখান থেকে উচ্ছেদ করার বিরোধী বলেও চীন সরকার সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। গতকাল প্রেস ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিয়াকুন এসব কথা বলেন। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের গাজায় ফেরার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছিলেন এবং বলেছিলেন তার সরকার গাজা দখলের পরিকল্পনা করছে। গত সোমবার তিনি এক সাক্ষাৎকারে জানান, গাজায় তিনি ভবিষ্যতের জন্য আবাসন গড়ে তুলতে চান। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি গাজার মালিকানা নেব এবং পরিকল্পনা মতো গাজার বাইরে ফিলিস্তিনিদের 6টি জায়গায় বসবাসের সুযোগ করে দেব। তবে ট্রাম্পের এই বক্তব্যকে আরব বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাখ্যান করেছে। চীনও ট্রাম্পের পরিকল্পনার সুস্পষ্ট বিরোধিতা করল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাওয়াকে রাজনৈতিক বিবেচনায় দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যত দ্রুত জাতীয় নির্বাচন হবে ততই রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। আজ দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। বিএনপি নেতা বলেন, নির্বাচনটা হওয়া দ্রুত দরকার দুটি কারণে, একটি হচ্ছে বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে আসা, অন্যটি সুশাসন চালু করা। এর আগে সকালে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে এক প্রশ্নের জবাবে মিয়া পারোয়ার সাংবাদিকদের বলেন, জনগণের আকাঙ্ক্ষা স্থানীয় সরকার নির্বাচন আগে হোক, এ বিষয়ে বিএনপির মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে আমরা একেবারেই একমত নই। এদিকে সংস্কার ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভারতে বৎসর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, বাজেটের পর কার্যত এই দামামা বেজে গিয়েছে। ২৬ নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা কতটা রয়েছে সেই প্রশ্নের জবাবে একা লড়াইয়ের কথা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে বিজেপিকে তোপ দেগে তিনি বললেন, বলা এবং করে দেখানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বিজেপি বলতেই পারে ২৯৪ আসনের মধ্যে ২৯৪টি জিতবে। গত বছর লোকসভা নির্বাচনে বিরোধীরা ইন্ডিয়া জোট তৈরি করলেও রাজ্যে তৃণমূল একাই লড়েছিল। রাজ্যের শাসক দলের আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২৯। এছাড়াও বিধানসভার উপনির্বাচনগুলোতেও বিরোধীরা ধুয়ে বুঝছে সাফ হয়ে গিয়েছিল। এই ফলাফলের পর তৃণমূল একা লড়বে তা কার্যত সুস্পষ্ট ছিল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সেই কথাই বলেছেন তৃণমূলের অভিষেক।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করছি রেডিও তেহরানের অনুষ্ঠানমালা সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আমাদের বলুন কোন অনুষ্ঠানটি আপনার বেশি ভালো লাগে। রাজনৈতিক, ধর্মীয়, খেলাধুলা, খবরাখবর নাকি ইরান বিষয়ক অনুষ্ঠান আপনার ভালো লাগে? আপনার ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো নিঃসংকোচে আমাদের জানান। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মতামত পাওয়ার জন্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। +989937942441 নাম্বারটি আবারও বলছি, +989937942441। আবারও অনুরোধ, আমরা কিন্তু আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
ফিরছি বিশ্ব সংবাদে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ভবিষ্যতে সৌদি আরবে বৈঠক করতে পারেন। গতকাল বিকেলে হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প একথা জানিয়েছেন। আরেক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি মনে করি না যে ইউক্রেনের নেটোতে যোগ দেওয়া বাস্তবসম্মত হবে। ইউক্রেনের হারানো সব ভূখণ্ড ফিরে পাওয়াও অসম্ভব। গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে দীর্ঘ আলাপ করেন ট্রাম্প। তিন বছর পূর্ণ হতে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে এটা ট্রাম্পের বড় পদক্ষেপ। যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সমর্থক ছিল বাইডেন প্রশাসন। ট্রাম্প এই যুদ্ধের বিরোধী, এই যুদ্ধ শেষ করা তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। পুতিনের সঙ্গে ফোন আলাপকে দীর্ঘ কার্যকর বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বিগত তিন বছরে ইউক্রেনকে যে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে তা খনিজ সম্পদের মাধ্যমে ওয়াশিংটনকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে কিয়েভে পাঠিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে এ সংক্রান্ত বার্তা পৌঁছে দিয়েছেন। বেসেন্ট বুধবার ইউক্রেনে পৌঁছেছেন। ট্রাম্প বলেছেন, বেসেন্টকে ইউক্রেনের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার চুক্তি স্বাক্ষরের দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতার মসনদে বসার ২০ দিনেরও কম সময়ের মধ্যে যেসব নির্বাহী আদেশ জারি করেছেন এবং যেসব অস্বাভাবিক বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে লাতিন আমেরিকার দেশগুলোর নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন বাবুল আখতার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি তার অদ্ভুত আচরণ এবং নানা বিতর্কিত বক্তব্যের জন্য বিশ্বমহলে পরিচিত, আমেরিকার ক্ষমতার মসনদে বসার ২০ দিনেরও কম সময়ের মধ্যে যেসব নির্বাহী আদেশ জারি করেছেন এবং অস্বাভাবিক বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে লাতিন আমেরিকাভুক্ত দেশগুলোর নেতারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ২০ জানুয়ারি তার শপথ গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খালের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার জন্য নিজের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করলে পানামা কর্তৃপক্ষের কাছ থেকে ব্যাপক প্রতিক্রিয়ার সম্মুখীন হন। পাস্টুডের খবর অনুযায়ী, পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মেলেনো ট্রাম্পের দাবি এবং হুমকি প্রত্যাখ্যান করে আশ্বস্ত করেন যে পানামা খাল এবং এর সংলগ্ন এলাকার প্রতিটি বর্গ মিটার এদেশের এবং তা অব্যাহত থাকবে। পানামার প্রেসিডেন্ট আরো বলেন, পানামা খালের ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করার অধিকার কোনো দেশের নেই, কারণ এ খালের ব্যবস্থাপনা আমাদের কারোর মাধ্যমে বিশেষাধিকার হিসেবে দেওয়া হয়নি, বরং এটি ছিল একটি প্রজন্মগত সংগ্রামের ফসল যা ১৯৯৯ সালে শেষ হয়েছিল। এটি ছিল টরিজুস কার্টার চুক্তির ফসল এবং তারপর থেকে ২৫ বছর ধরে কোনো বাধা ছাড়াই আমরা মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্ব এবং এর বাণিজ্যের সেবা করার জন্য এটি পরিচালনা এবং সম্প্রসারণ করে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ড সম্প্রসারণ সম্পর্কে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য কেবল পানামা খাল দখলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তিনি কানাডা, গ্রিনল্যান্ড এবং গাজা উপত্যকা সম্পর্কে এমন প্রস্তাব দিয়েছেন যা আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী। ট্রাম্প তার প্রথম মেয়াদে ভেনিজুয়েলার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন এবং সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের তালিকা থেকে কিউবাকে বাদ দেওয়ার জো বাইডেনের সিদ্ধান্তকে পাল্টে দিয়েছিলেন। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়েজ ক্যানেল এক্স সোশ্যাল নেটওয়ার্কে তার অফিসিয়াল পেজে লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প অহংকার এবং সত্যের প্রতি অবজ্ঞার কারণে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে কিউবার প্রতারণামূলক উপাধি পুনরায় চাপিয়ে দিয়েছেন। এটা অবাক করার মতো কিছু নয়। ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান খিলো এক বিবৃতিতে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতাকারী দেশের কথিত তালিকায় কিউবার নাম ফিরিয়ে আনার ব্যাপারে মার্কিন পদক্ষেপের কথা উল্লেখ করে জোর দিয়ে বলেছেন যে দেশটি মার্কিন ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না। মার্কিন প্রেসিডেন্ট মেক্সিকোর জাতীয় স্বার্থের বিরুদ্ধে আক্রমণ করে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখার একটি নির্বাহী আদেশও জারি করেছেন। তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এবং গুগলের ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও গৃহীত হয়নি। ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করে এক বিবৃতিতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম মার্কিন যুক্তরাষ্ট্রের নাম পরিবর্তন করে মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ দিয়েছেন। এদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী পদক্ষেপের প্রতিক্রিয়ায় এবং যুক্তরাষ্ট্রের অভিবাসীদের উপস্থিতির গুরুত্ব প্রকাশ করে মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, এটি জোরে সোরে শোনা যায় এবং স্পষ্ট যে মেক্সিকান পুরুষ ও মহিলারাই আমেরিকান অর্থনীতিকে রক্ষা করে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন যা আছে তা হতো না যদি সেখানে সাহায্যের জন্য যাওয়া মেক্সিকান শ্রমিকরা না থাকত। মেক্সিকান পণ্যের উপর ডোনাল্ড ট্রাম্পের ২৫% শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় শাইনবাম সতর্ক করে দিয়েছেন যে তার সরকার শুল্ক এবং অশুল্ক ব্যবস্থা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে জবাব দেবে।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn,
ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার সংক্ষিপ্ত সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বল প্রয়োগের হুমকি উদ্বেগজনক এবং কাণ্ডজ্ঞানহীন বলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইসরায়েল বা আমেরিকার হুমকির কাছে নতি স্বীকার নয় হামাসের ঘোষণা, নেতানিয়াহুকে সতর্ক করল ইসলামী জিহাদ আন্দোলন। বাংলাদেশে স্থানীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরস্পর বিরোধী অবস্থান। ভারতে কংগ্রেসের সাথে নির্বাচনে জোটের সম্ভাবনা উড়িয়ে দিলেন তৃণমূলের অভিষেক, বললেন দল একাই নির্বাচন করবে। জার্মানির মিউনিখে গাড়ি হামলায় কমপক্ষে 20 জন আহত হয়েছে। মিউনিক শান্তি সম্মেলন শুরুর আগে আজ এ হামলা হল। প্রত্যক্ষদর্শীরা বলেছেন একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ায় কমপক্ষে 20 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শ্রোতাবন্ধুরা, এবার চলুন পরবর্তী পরিবেশনায়।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা সূরা বালাদের 10 নম্বর পর্যন্ত আয়াতের তাফসীর শেষ করেছি। আজ আমরা এই সূরার বাকি অংশে আলোচনা শেষ করব। প্রথমেই সূরা বালাদের 10-16 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة
তবে সে তো কঠিন গিরিপথে পা রাখেনি, আর আপনি জানেন কি কঠিন গিরিপথ কি? তা হচ্ছে ক্রীতদাসকে মুক্তি প্রদান, অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান করা, অথবা ধুলাই লুণ্ঠিত দরিদ্রকে খাদ্য দান করা, ইয়াতিম আত্মীয় স্বজনকে, অথবা ধুলাই লুণ্ঠিত দরিদ্রকে।
এর আগের আয়াতগুলোতে মানুষের প্রতি আল্লাহ তাআলার অনেকগুলো নিয়ামত বা অনুগ্রহের বর্ণনা দেয়া হয়েছে। যেসব নিয়ামত মানুষের শারীরিক সক্ষমতা ও সামাজিক সম্পর্ক শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেসব নিয়ামত ছাড়া মানুষের পক্ষে জীবিকা অর্জন বা জীবন চালিয়ে নিয়ে যেতে মারাত্মক সমস্যায় পড়তে হয়। এরপর আজকের এই 6 আয়াতে বলা হচ্ছে, আল্লাহ তাআলার দেয়া নিয়ামত ব্যবহার করে যখন তোমরা সম্পদ ও শক্তি অর্জন করেছ, তখন অসহায় দরিদ্রদের কথা ভুলে যেও না। তোমাদের আত্মীয় স্বজনদের ভেতরে বা অপরিচিত সেই সব মানুষ যারা নানা কারণে জীবিকা অর্জনে ব্যর্থ হচ্ছে এবং জীবন চালিয়ে নিতে পারছে না।
এই আয়াতগুলোর বক্তব্য অনুযায়ী জান্নাতে যাওয়ার রাস্তা কঠিন গিরিপথের ভেতর দিয়ে অতিক্রম করেছে। কঠিন গিরিপথ বলতে নাফসে আম্মারা বা মনের চাহিদার বিপরীত কাজ বোঝানো হয়েছে, যা করতে মানুষের মন চায় না। এরকম একটি কাজ হচ্ছে মনের চাহিদার বিপরীতে গিয়ে পার্থিব সম্পদের প্রতি আসক্তি পরিত্যাগ করে অসহায় মানুষকে সাহায্য করা। দরিদ্র মানুষের কোনো সংজ্ঞা এখানে দেয়া হয়নি, সে হতে পারে মুমিন বা কাফের, হতে পারে স্বদেশী কিংবা বিদেশী। সে ব্যক্তি দূরে থাক বা কাছে, কিংবা তাকে আমরা চিনি বা না চিনি, এমনকি যাকে সাহায্য করলাম সে বিষয়টি বুঝল কি বুঝল না সেটিও গুরুত্বপূর্ণ বিষয় নয়। প্রকৃতপক্ষে ইসলাম এমন একটি ধর্ম যার একটি অংশে রয়েছে বিশ্বাস এবং আরেকটি অংশে রয়েছে কর্ম। আল্লাহ তাআলার পাশাপাশি সৃষ্টির শুরু ও শেষ সম্পর্কে এবং মানুষ সম্পর্কে সঠিক বিশ্বাস, সেই সঙ্গে আল্লাহ ও তার সৃষ্টি জগতের সঙ্গে সম্পর্কের বিষয়ে যে বিশ্বাস আমরা ধারণ করি, সেই বিশ্বাস অনুযায়ী আমল বা কর্ম।
একজন ইমানদার মানুষ একদিকে মহান আল্লাহর ইবাদত বন্দেগী করবে এবং অন্যদিকে আল্লাহর সৃষ্টির প্রতি তার নির্দেশ অনুযায়ী সদাচরণ করাকে নিজের ধর্মীয় কর্তব্য বলে মেনে নেবে। অপরকে সাহায্য করা ছাড়া শুধুমাত্র ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। পবিত্র কোরআনের যেসব আয়াতে ইবাদত করতে বলার জন্য নামাজের কথা বলা হয়েছে, সেসব আয়াতে যাকাত বা আল্লাহর রাস্তায় দান করার কথা বলা হয়েছে, যা আল্লাহর সৃষ্টির সেবা করারই নামান্তর। তবে এক্ষেত্রে বাড়াবাড়ি ও ছড়াছড়ি দেখতে পাওয়া যায়। অনেক ইবাদতকারী আছেন যারা মনোযোগ দিয়ে নামাজ আদায় করেন ঠিকই, কিন্তু যাকাত আদায় করেন না। প্রক্ষান্তরে একদল মানুষ আছেন যারা পরোপকারে লিপ্ত, কিন্তু নামাজ সহ অন্যান্য ইবাদত বন্দেগীতে মন নেই। এ ধরনের মানুষ ভুলভাবে এটা মনে করে যে শুধুমাত্র ইবাদত অথবা শুধুমাত্র পরোপকার করলেই নেজাত পাওয়া যাবে।
এই আয়াতগুলোর কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, জীবনের চলার পথ মসৃণ নয়, বরং লক্ষ্যে পৌঁছার পথে অনেক চড়াই উতরাই ও গিরিখাদ রয়েছে। দুই, ইসলামে মানুষকে সম্পদের মালিকানা প্রদান করার পাশাপাশি অসহায় দরিদ্র লোকদের দান করাকে দায়িত্ব হিসেবে গণ্য করেছে। তিন, দরিদ্রদের দান করার ক্ষেত্রে প্রথমে এতিমদের, তারপর আত্মীয় স্বজনদের এবং সবশেষে অন্যান্য অভাবী লোকদের দান করতে হবে। এবারে সূরা বালাদের ১৭ থেকে ২০ নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ أُولَئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ عَلَيْهِمْ نَارٌ مُؤْصَدَةٌ।
তদুপরি সে মুমিনদের মধ্যে সামিল হয় আর পরস্পরকে ধৈর্য ধারণের ও দয়া প্রদর্শনের উপদেশ দেয়। তারাই হলো সৌভাগ্যবান যাদের আমল নামা তাদের ডান হাতে প্রদান করা হবে, আর যারা আমার আয়াতসমূহে কুফরি করেছে তারাই হতভাগ্য, তাদেরকে আচ্ছন্ন করবে অবরুদ্ধকারী আগুন।
আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলার ইবাদত ও তাঁর বান্দাদের প্রতি সহায়তার হাত বাড়াতে বলার পর এই আয়াতগুলোতে বলা হচ্ছে নিছক এসব কাজ পালন করা যথেষ্ট নয়। এ কাজগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার পূর্বশর্ত ঈমান ও আল্লাহর সন্তুষ্টি অর্জন। খ্যাতি বা সুনাম অর্জন কিংবা সমাজে জনপ্রিয়তা পাওয়ার জন্য দান সৎকা করলে তার কোনো বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে না। এখানে উল্লেখ করা প্রয়োজন, কোনো সমাজের এক ব্যক্তি যদি সমাজের সকল অভাবী লোকের অভাব দূর করার চেষ্টা করে, তাহলে দারিদ্র দূর হবে না, বরং সমাজের সকল সচ্ছল মানুষকে এ কাজে উদ্বুদ্ধ করতে হবে, যাতে সমাজ থেকে দারিদ্র নির্মূলের জন্য সবাই একযোগে কাজ করে। আল্লাহর পথে চলতে গেলে এবং তাঁর এবাদত সঠিকভাবে করতে হলে ধৈর্যের চরম পরাকাষ্ঠা দেখাতে হবে, সেই সঙ্গে এবাদত ও পরোপকারে পরস্পরকে উদ্বুদ্ধ করতে হবে।
মানুষ যদি নিজের জীবনে আল্লাহর আদেশ নিষেধ বাস্তবায়ন ও তার সৃষ্টির সেবা করার পথ অবলম্বন করে, তাহলে কিয়ামতের দিন সে হবে একজন সফল ব্যক্তি। সেদিন তাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে এবং সে জান্নাতে প্রবেশের সৌভাগ্য লাভ করবে। কিন্তু যে আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে ও আল্লাহর আয়াত অস্বীকার করে, তার মতো দুর্ভাগা এই জগতে আর কেউ নেই। কিয়ামতের দিন তার আমলনামা তার বাম হাতে দেয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেই জাহান্নাম থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এবং সেখানে তাকে আগুন চারদিক থেকে ঘিরে রাখবে।
এই আয়াতগুলোর একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, ভালো বা নেক কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার পূর্ব শর্ত ঈমান। যারা পরোপকার করতে চায় কিন্তু ঈমান আনতে প্রস্তুত নয়, তারা আল্লাহর কাছ থেকে কোনো পুরস্কার লাভের আশা করতে পারে না, কারণ তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পরোপকার করেনি। তো শ্রোতা বন্ধুরা, আমরা যেন আজকের আলোচনা থেকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে পারি, সেই কামনা করে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
নওমুসলিমদের আত্মকথা।
শ্রোতা ভাই বোনেরা, ন মুসলিমদের আত্মকথা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের আসর থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও মুবারকবাদ। আজ আমরা ফরাসি ন মুসলিম লায়লা হুসাইনের ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী তুলে ধরব। পূর্ণাঙ্গ ও সর্বশেষ ঐশী ধর্ম ইসলামের আলোকিত বিধিবিধান, বিশ্বাস, সংস্কৃতি এবং নানা প্রথা যুগ যুগ ধরে সত্য সন্ধানী বহু অমুসলিম চিন্তাশীল মানুষকে আকৃষ্ট করেছে। যেমন জ্ঞান চর্চার উপর ইসলামের ব্যাপক গুরুত্ব আরোপ অনেক অমুসলিম গবেষককে অভিভূত করেছে। ইসলামী হিজাব বা শালীন পোশাক তথা পর্দার বিধানও আকৃষ্ট করে আসছে অমুসলিম নারী সমাজকে। ফরাসি নারী লায়লা হুসাইনও তাদের মধ্যে অন্যতম।
পাশ্চাত্যের বঞ্চিত ও প্রতারিত নারী সমাজ ইসলামী শালীন পোশাকের মধ্যে প্রশান্তি, নিরাপত্তা ও পবিত্রতা খুঁজে পাচ্ছেন। পাশ্চাত্যের অনেক নারী সাক্ষাৎকারে জানিয়েছেন, তারা এই পশ্চিমা ভবনে মুসলিম মহিলাদের হিজাব দেখেই ইসলাম ধর্ম সম্পর্কে জানতে আগ্রহী হয়েছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তারা বলেছেন, আমরা হিজাবের মধ্যে সত্যিকারের সুখ, প্রশান্তি ও নিরাপত্তা অনুভব করছি। ইসলামী হিজাবের এই প্রভাবের কারণে পশ্চিমা সরকারগুলো নানা অজুহাতে হিজাব পরিহিতা নারীদের উপর সীমাবদ্ধতা আরোপ করছে। এছাড়াও এসব সরকার পর্দানশীল নারীদেরকে একঘরে করার ও দমিয়ে রাখার চেষ্টা করছে। ফরাসি নও মুসলিম লায়লা হোসেন ছিলেন একজন ইহুদি। আহলুল বাইত টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, হিজাবের সৌন্দর্য দেখেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং বেছে নিয়েছেন পরিপূর্ণ হিজাব। লায়লা হোসেন বলেছেন,
মুসলমানদের সম্পর্কে সবসময়ই এক ধরনের বীতশ্রদ্ধা ছিল আমার মধ্যে। আমি এভাবেই বড় হয়েছি, কিন্তু আমি সবসময়ই হিজাব পরা মুসলিম নারীদের প্রতি আকৃষ্ট ছিলাম। তাদের পবিত্রতা ও বিনম্রতা আমাকে মুগ্ধ করত। আমার দৃষ্টিতে তাদের রয়েছে এক ধরনের নিজস্ব সৌন্দর্য। আমি ইহুদি সমাজের সদস্য হয়, ইসলামী হিজাব রপ্ত বা আয়ত্ত করা আমার জন্য কঠিন কাজ ছিল না, কিন্তু ইমান বা বিশ্বাস সম্পর্কে মানুষের ধারণাগুলো সম্পূর্ণ ভিন্ন ধরনের। তারা মুসলিম মহিলাদের চেয়ে ইহুদি মহিলাদেরকেই বেশি শ্রদ্ধা করত। ইসলামের অন্য অনেক সৌন্দর্য গবেষণার মাধ্যমে স্পষ্ট হয় লায়লা হুসাইনের কাছে পবিত্র কোরআন অধ্যয়ন ইসলামের শ্রেষ্ঠত্ব উপলব্ধিতে তাকে সহায়তা করেছে। তিনি বলেছেন, কোরআন ছিল আমার প্রথম অনুপ্রেরণা। যেসব সাক্ষ্য প্রমাণ আমি পেয়েছি তা থেকে বুঝতে পেরেছি যে ইসলাম সত্য ও খাঁটি ধর্ম, কারণ এ ধর্ম সব নবী রাসুলকে শ্রদ্ধা করে, আর আমার দৃষ্টিতেও এটা খুবই যৌক্তিক। ধীরে ধীরে আমার কাছে এটা স্পষ্ট হয় যে ইসলামের শুধু বাহ্যিক দিক নয়, আছে অভ্যন্তরীণ দিকও। তাই ভেতর থেকেও ইসলামকে রক্ষা করতে হবে।
ইসলামে মানুষের আত্মা ও দেহ উভয়ই গুরুত্ব পেয়েছে। প্রকৃত মুসলমান হওয়ার জন্য ইসলামী বিশ্বাসের শুধু মৌখিক স্বীকৃতি ও বাহ্যিক আচার আচরণ বা ইবাদতই যথেষ্ট নয়। মন বা হৃদয়ের গভীরে ইসলাম কতটা স্থান করে নিয়েছে লায়লা হোসেনের মতে তাও গুরুত্বপূর্ণ। পশ্চিমা সরকারগুলো ইসলাম সম্পর্কে সঠিক চিত্র তুলে না ধরায় নওমুসলিমরা অনেক সমস্যার শিকার হন, কিন্তু ইসলামের সৌন্দর্য ও বাস্তবতা নওমুসলিমদের কাছে এতই হৃদয়গ্রাহী যে সব ধরনের কঠোরতা, ক্লেশ ও বাধাবিঘ্ন সহ্য করা তাদের জন্য সহজ হয়ে পড়ে। লায়লা হোসেন এ সম্পর্কে বলেছেন,
হিজাব পরার মাধ্যমে আমি নিজেকে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছি এই ভেবে আমার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ ফ্রান্সে হিজাব নিষিদ্ধ। স্কার্প বা ওড়না মাথায় দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যাওয়া এদেশে নিষিদ্ধ, ফলে হিজাবধারীকে সামাজিক অনেক অধিকার থেকে বঞ্চিত হতে হয়। শুধু বিশেষ পোশাক পরার কারণে আমি আমার সামাজিক জীবনকে বিপদাপন্ন করেছি বলে আমার পরিবার মনে করত। এ অবস্থা মেনে নিয়ে তাদের জন্য খুবই কষ্টকর ছিল। তারা মনে করত আমি আমার মুসলমান হওয়ার বিষয়টি হিজাবের মাধ্যমে প্রকাশ না করলেই ভালো হতো। ইসলামের প্রতি আমার বিশ্বাস কেবল মনের মধ্যে লালন করলেই তা যথেষ্ট হতো বলে তারা মনে করত। কিন্তু আমার কাছে বিষয়টি ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ পবিত্র কোরআনে ও রাসুল সাল্লাহ আলহি আলিয়াসাল্লামের অনেক হাদিসে বা সুন্নাতে হিজাবের উপর গুরুত্ব দেয়া হয়েছে। মুসলিম পরিচয়ের জন্যও যে তা জরুরি তা স্পষ্টভাবে বলা হয়েছে কোরআন হাদিসে। তাই হিজাব পরিত্যাগ করতে রাজি হয়নি আমি। আমার কাছে হিজাব শুধু হাত ও মাথা ঢাকার বিষয় নয়, বরং এর চেয়েও বড় কিছু।
ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে অনেক ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ ধরনের ঘটনা দিনকে দিন বাড়ছে, কিন্তু বর্তমান যুগে প্রচলিত ইহুদি ধর্ম অনুযায়ী এ ধর্ম ত্যাগ করা যায় না, ফলে নওমুসলিম ইহুদিরা অনেক সমস্যার শিকার হচ্ছেন। তাসুই ইহুদালাভ নামের একজন ইহুদি পুরোহিত বলেছেন, ইহুদি মেয়েরা অন্য ধর্ম গ্রহণের পরও ইহুদি থেকে যায়, কারণ ইহুদি ধর্ম অনুযায়ী ইহুদি মায়ের গর্ভে জন্ম নেয়া ইহুদি অন্য ধর্ম গ্রহণ করার পরও ইহুদি থেকে যায়। এছাড়াও বিশ্বের ইহুদিদের অভিভাবক হওয়ার দাবিদার দখলদার ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের বাইরে ইহুদিদের ইসলাম ধর্ম গ্রহণ ঠেকানোর জন্য ব্যাপক ব্যবস্থা ও পদক্ষেপ নিয়েছে। তা সত্ত্বেও ইসরায়েলি দৈনিক মারিব সম্প্রতি লিখেছে,
ইসরায়েলের ভেতরেই প্রতিবছর শত শত ইহুদি নিজ ধর্ম ত্যাগ করে ধর্মীয় পরিচয় পরিবর্তনের ও ইসলাম ধর্ম গ্রহণের জন্য ইসরায়েলি বিচার বিভাগের কাছে আবেদন জানাচ্ছে। ইসরায়েলি ইহুদিদের মধ্যে এ ধরনের আবেদনের সংখ্যা 2008 সালে উল্লেখযোগ্য হারে বেড়েছে। আবার অনেক ইহুদি ধর্ম পরিবর্তন সংক্রান্ত এ ধরনের আবেদন করছেন না, কিংবা ইসলাম ধর্ম গ্রহণ করতে গেলে যেসব সীমাবদ্ধতা ও হয়রানির শিকার হতে হবে তা এড়ানোর জন্য এ পবিত্র ধর্ম গ্রহণের কথা প্রকাশ করছেন না। গবেষণায় দেখা গেছে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হত্যাযজ্ঞ ও সহিংসতা এবং ইহুদিবাইদের হাতে তাদের সম্পদ দখল ও লুণ্ঠনের ঘটনাগুলো অধিকৃত ফিলিস্তিনে আসা ইহুদিদেরকে বিকৃত হয়ে পড়া ইহুদি ধর্মত্যাগের অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে ভূমিকা রাখছে।
ইহুদিদের মধ্যে অন্য ধর্ম গ্রহণের প্রবণতা বাড়তে থাকায়, বিশেষ করে ইসলামের আকর্ষণ তাদের মাঝে বাড়তে থাকায়, ইহুদিবাদী ইসরায়েল ও ইহুদি বিয়ে করাকে ইহুদি যুব সমাজের জন্য আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। অইহুদি স্বামী বা স্ত্রীর প্রভাবে ইহুদি যুব সমাজ নিজ ধর্ম ত্যাগ করছে বলেই ইসরায়েল তার ঠেকাতে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইহুদিবাদী রাজনৈতিক নেতা আভরি আবরখাব বলেছেন, প্রত্যেক ইহুদির নিজ ধর্মত্যাগের ঘটনা ইহুদি গ্রুপগুলোর জন্য অত্যন্ত বেদনাদায়ক ক্ষতি বয়ে আনছে। কিন্তু লায়লা হোসেনের মতে, সত্য ধর্ম তার স্বচ্ছতা ও স্পষ্ট নানা শিক্ষার কারণেই মানুষের অন্তর জয় করছে এবং জীবন, ভালোবাসা ও বিশ্বাসের প্রকৃত অর্থ তুলে ধরছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ অবশ্যই তার নূরের পূর্ণতা বিধান করবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব।
প্রিয় শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক আলোচনার এ সপ্তাহ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত পর্বের ধারাবাহিকতায় আজও আমরা বিশ্ব বিস্তৃত ইরানি মনীষী খারেজমি সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।
বিশ্ববিস্তৃত ইরানি বিজ্ঞানী আবু জাফর বিন মোহাম্মদ মুসা খারেজমি পৃথিবীর মানচিত্র তৈরির দায়িত্ব গ্রহণ করেছিলেন বলে জানা যায়। তিনি পৃথিবীর ব্যাসার্ধ মাপার কার্যক্রমেও অংশ নিয়েছিলেন অন্য কয়েকজন বিজ্ঞানীর মতো। আব্বাসীয় শাসক মামুনের রাজদরবারের বিজ্ঞানী হওয়ার আগে খারেজমি ভারতীয় বীজগণিতের ক্যালকুলাস শেখার জন্য ভারতে গিয়েছিলেন রাষ্ট্রীয় সহায়তায়। ভারতীয় ক্যালকুলাস সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ বই লিখেছিলেন তিনি। গ্রিক ও ভারতীয়দের গণিতের সমন্বয় করেছিলেন খারেজমি। এভাবে তিনি বীজগণিতে অনেক নতুন আবিষ্কার উপহার দেন। তার উদ্ভাবনগুলো
পরবর্তী যুগের গণিতের উপর প্রভাব রেখেছিল। খারেজমি আধুনিক বীজগণিতের ভিত্তি প্রতিষ্ঠা করেন তৃতীয় হিজরিতে। বীজগণিতের মাধ্যমে তিনি সে যুগে প্রচলিত সব দ্বিঘাত সমীকরণের সমাধান দিয়েছিলেন, ফলে উচ্চতর সমীকরণগুলোর সমাধানের পথও প্রশস্ত হয়েছিল। একজন ফরাসি গবেষক এই অনস্বীকার্য বাস্তবতা স্বীকার করেছেন যে খারেজমি ছিলেন ইউরোপীয় জাতিগুলোর বীজগণিত শাস্ত্রের প্রকৃত শিক্ষক।
প্রাচীন যুগের ভারতীয় বিজ্ঞানীদের বই থেকে জানা যায়, ব্যাবিলন ও ভারত কোনো কোনো দ্বিঘাত সমীকরণের সমাধান বের করেছিল। এই সমাধানগুলোকে কাজে লাগানো হতো মানুষের দৈনন্দিন নানা চাহিদা পূরণের কাজে, এবং বিজ্ঞানের অগ্রগতির লক্ষ্যে সমীকরণের এই সমাধানগুলো উপস্থাপন করা হয়নি। এই সমাধানগুলোর বৈজ্ঞানিক কোনো যুক্তিও ছিল না। খারেজমির উদ্ভাবনগুলোর প্রাথমিক উদ্দেশ্য ছিল তার যুগের সব দ্বিঘাত সমীকরণের উপর গবেষণা চালানো। দ্বিতীয় পর্যায়ে তিনি এসব সমীকরণের সমাধান তুলে ধরেন, আর তৃতীয় পর্যায়ে তিনি জ্যামিতির মাধ্যমে এসব সমাধানের যথার্থতা প্রমাণ করেন। বীজগণিতের হিসাব সংক্রান্ত তার এই উদ্ভাবনগুলো আধুনিক বীজগণিতের ভিত্তি উপহার দেয়। খারেজমির বইগুলো ল্যাটিন ভাষায় অনুদিত হওয়ায় এই বিজ্ঞান মধ্যযুগের ইউরোপেও ছড়িয়ে পড়ে এবং তা গণিত শাস্ত্রের বড় ধরনের নানা অগ্রগতির মাধ্যমে পরিণত হয়।
ষোড়শ শতকে ইতালীয় গণিতবিদ নিকোলো টার্টাগোলিয়া ও জেরোলামা কার্দানো খারেজমির আলজাবরা বইটির ল্যাটিন অনুবাদ পড়েন। তারা খারেজমির ওই বইয়ের দ্বিঘাত সমীকরণের সমাধানগুলোর অভিজ্ঞতার আলোকে ত্রিঘাত সমীকরণের সমাধান বের করতে সক্ষম হন। এভাবে খারেজমির বীজগণিত আধুনিক গণিতের উন্নয়নে বড় ধরনের প্রভাব রেখেছে। পরবর্তী যুগে ওমর খৈয়াম অ্যালজাবরাকে ক্যালকুলাস থেকে পৃথক করেন। এভাবে বীজগণিত শাস্ত্রের অগ্রগতি ঘটতে থাকে। বিখ্যাত ঐতিহাসিক জর্জ শার্টন তার লেখা বিজ্ঞানের ইতিহাস শীর্ষক বইয়ে খ্রিস্টীয় নবম শতকের প্রথম ৫০ বছরকে খারেজমির যুগ বলে এই বিশ্বখ্যাত বিজ্ঞানীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। খারেজমির প্রতি শ্রদ্ধা জানিয়ে ইরানে অনুষ্ঠিত হয় বিজ্ঞান মেলা, এবং এই মেলায় বিজ্ঞানের নানা শাখায় সৃষ্টিশীল গবেষণা ও উদ্ভাবনের জন্য পুরস্কার দেওয়া হয় দুজন ছাত্রকে। এছাড়াও খারেজমির অমূল্য অবদানগুলোর স্মরণে ২৬ অক্টোবরকে ইরানে পালন করা হয় অ্যালজাবরা দিবস হিসেবে। উল্লেখ্য, আমরা আগেও হয়তো বলেছি যে খারেজমিকে বলা হয় আধুনিক বীজগণিতের জনক।
গণিত সংক্রান্ত খারেজমির একটি বিখ্যাত বইয়ের নাম ক্যালকুলাস বিষয়ের একটি প্রাথমিক রচনা। এই বইটিতেই প্রথমবারের মতো সংখ্যার স্থানগত মূল্য পদ্ধতির ব্যাখ্যা দেয়া হয় অত্যন্ত যৌক্তিক ও সুশৃঙ্খল পন্থায়। এই বইটির কেবল একটি ল্যাটিন অনুবাদ আজও টিকে রয়েছে। বইটি রাখা হয়েছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে। এই বইটিতে খারেজমি সংখ্যার যোগ বিয়োগ, দ্বিগুণন, বহুগুণন, ভাগ, অর্ধায়ন এবং পূর্ণসংখ্যার বর্গায়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি এই বইয়ে খ্রিস্টীয় পঞ্চম শতকের ভারতীয় গণিতবিদ ও জ্যোতির্বিদ আর্যভট্টের পদ্ধতির আলোকে পূর্ণ বা মৌলিক সংখ্যাগুলোর বর্গমূল তুলে ধরেছেন। ল্যাটিন ভাষায় খারেজমির এই বইটির অনুবাদ করেছিলেন রবার্ট অফ চেস্টার। খারেজমির আরেকটি গুরুত্বপূর্ণ অবদান হল মুসলিম বিশ্বে গ্রিক ও ভারতীয় বিজ্ঞানগুলোর মধ্যে সমন্বয় সাধন। ইসলামের ইতিহাসে তিনিই প্রথম এই কাজ করেছেন। প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে বিপুল দূরত্ব এবং বিজ্ঞান ও সংস্কৃতি স্থানান্তরে নানা সমস্যা থাকা সত্ত্বেও এই অসাধারণ গুরুত্বপূর্ণ কাজটি করেছিলেন খারেজমি।
বিজ্ঞানের অন্যান্য শাখায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন খারেজমি, যেমন অস্ট্রোল্যাব বা জ্যোতির্বিদ্যা ও ভূগোলবিদ্যার পরিমাপ সংক্রান্ত নানা যন্ত্রপাতির বিষয়ে দুটি বই লিখেছেন তিনি। তিনি পৃথিবীর একটি মানচিত্র তৈরি করেছিলেন এবং টলেমির ভৌগোলিক মানচিত্রের উন্নয়ন ঘটান। জ্যোতির্বিদ্যা সম্পর্কিত খারেজমির একটি পুস্তিকার নাম জিজ আল সিন্ধ হিন্দ। এই বইটির মূল টেক্সট ছিল সংস্কৃত ভাষায়। বইটি ইসলামী বিশ্বে প্রথমবারের মতো এনেছিলেন একজন কূটনীতিবিদ। সে সময়টা ছিল আব্বাসীয় শাসক মানসুরের শাসনামল। জিজ বলতে বোঝায় জ্যোতির্বিদ্যা সংক্রান্ত নানা সারণী বা তালিকার টেবিল। খারেজমির এ বইয়ের অনুবাদের ভিত্তিতে মোহাম্মদ ইবনে ইব্রাহিম জাফারি ও ইয়াকুব ইবনে তারিখ নামের দুজন বিজ্ঞানী দ্বিতীয় শতকের শেষের দিকে কয়েকটি পুস্তিকা লিখেছেন। খারেজমি এই বই লিখেছিলেন আরবি ভাষায়। জ্যোতির্বিদ্যার বিষয়ে এটাই প্রথম আরবি বই যা আজও পুরোপুরি অক্ষত অবস্থায় টিকে আছে। খারেজমি জ্যোতির্বিদ্যার সারণীগুলো তৈরির সময় অন্যান্য ইরানি বিজ্ঞানীদের লেখনীকেও গুরুত্ব দিয়েছেন।
খারেজমির জিজ আল সিন্ধ হিন্দ শীর্ষক বইটিকে সর্বোচ্চ মাত্রায় কাজে লাগিয়েছিলেন বিশ্ববিস্তৃত ইরানি বিজ্ঞানী আবু রায়হান আল বিরুনি। তিনি খারেজমির বক্তব্যগুলোর ব্যাখ্যাও দিয়ে গেছেন। খারেজমির এই বই তথা জিজ আল সিন্ধ হিন্দ ল্যাটিন ভাষায় অনুদিত হয় 1126 সালে। ল্যাটিন অনুবাদটিতে খারেজমির গাণিতিক কাঠামো ও সারণীগুলোর বৈজ্ঞানিক মূল্য সম্পর্কেও গবেষণামূলক ব্যবহারিক পর্যালোচনা দেওয়া হয়েছে। এই বইয়ে উল্লেখিত খারেজমির গাণিতিক উপাত্তগুলো থেকে তার সারণীগুলোর উৎসকেও শনাক্ত করা সম্ভব।